শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তৌরাতের বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তৌরাত হচ্ছে নবীদের লেখা প্রথম কিতাব এবং সেখানে পাঁচটি অংশ অথবা কিতাব রয়েছে। প্রথম অংশ পয়দায়েশ থেকে আমরা শিখেছি যে কিভাবে গুনাহ দুনিয়াতে প্রবেশ করেছিল এবং তার সাথে সাথে নিয়ে এসেছিল কষ্ট, মৃত্যু এবং দোষ। যাই হোক, আমরা দেখেছি যে আল্লাহ কিভাবে আদম এবং তার বংশধরদের গুনাহের শাস্তি আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন। আমরা শিখেছি কিভাবে আল্লাহ ওয়াদা করেছিলেন যে একজন নাজাতদাতা পাঠাবেন যেন গুনাহগারদের জন্য নিজের জীবন দিতে পারে, যার মধ্যে দিয়ে আল্লাহ তার ধার্মিকতা বজায় রেখে সবাইকে ক্ষমা করতে পারেন। তৌরাত আমাদের আরও শিক্ষা দেয় আল্লাহ কিভাবে ইব্রাহিমকে একটি নতুন জাতি দেওয়ার ওয়াদা করেছিলেন, যে জাতির মধ্যে দিয়ে নবীগণ এবং অবশেষে দুনিয়ার নাজাতদাতা দুনিয়াতে আসবেন। এর পরের অধ্যায় হচ্ছে হিজরত। আমরা সেখানে দেখতে পাই কিভাবে আল্লাহ ইব্রাহিমের বংশধর বনি ইসরায়েলদের মুসা নবীর মাধ্যমে মিশর দেশের গোলামি থেকে রক্ষা করে এনেছিলেন। আল্লাহ বনি ইসরায়েলদের মিশর দেশ থেকে নেতৃত্ব দিয়ে মরুভূমিতে তুর পাহাড়ে নিয়ে এসেছিলেন এবং তার শরীয়ত দিয়েছিলেন, তাদের শিখিয়েছিলেন কিভাবে রক্ত কোরবানি করতে হবে যার মধ্যে দিয়ে তাদের গুনাহ ক্ষমা করা হবে। শেষ অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ মুসাকে আদেশ করেছিলেন যেন তার জন্য একটি সুন্দর এবং অসাধারণ সাক্ষাৎ তাম্বু তৈরি করেন যেখানে তার লোকদের মধ্যে আল্লাহ বসবাস করতে পারবেন। সাক্ষাৎ তাম্বুকে আবাস তাম্বুও বলা হয়ে থাকে। সব কিছু তৈরি করার পর
মেঘ এসে মিলন তাম্বুটা ঢেকে ফেলল এবং মাবুদের মহিমায় আবাস তাম্বুটা পূর্ণ হয়ে গেল।
আল্লাহ বনি ইসরায়েলদের দেখাচ্ছিলেন যে তিনি তাদের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চান, কিন্তু তারা সাক্ষাৎ তাম্বুতে রক্ত কোরবানি ছাড়া আল্লাহর কাছে আসতে পারত না। সাক্ষাৎ তাম্বুতে পশু কোরবানি আসলে এক ধরনের চিত্রের মতো ছিল যে নাজাতদাতা বেহেশত থেকে দুনিয়াতে আসবেন, বসবাস করবে এবং গুনাহ মোচনের জন্য তার রক্ত ঝরাবে। তৌরাতের তৃতীয় অংশকে বলা হয় লেবীয় বা লেবীয় গোষ্ঠীর শরীয়ত। আল্লাহ মুসাকে উৎসাহ দিয়েছিলেন যেন তিনি একখণ্ড শরীয়ত লিপিবদ্ধ করেন যে কিভাবে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হবে যা গুনাহকে ঢেকে ফেলবে। এই কিতাবটি অনেক বড়, আমাদের এই সমস্ত বিষয় তুলে ধরার মতো যথেষ্ট সময় নেই। যদি আপনি এটি আপনার নিজের জন্য অধ্যয়ন করেন তাহলে আপনার দুটি বিষয় নোট করতে হবে যা 200 বারের মতো দেখা গিয়েছে। এই দুটি বিষয়ের মাধ্যমে পুরো কিতাবটা বোঝা যায়। এই দুটি বিষয় হচ্ছে পবিত্র এবং রক্ত। কেন এই দুইটি শব্দ বারে বারে? কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পবিত্র এবং
রক্তপাত না হলে গুনাহের মাফ হয় না।
তৌরাতের তৃতীয় কিতাব বনি ইসরায়েলদের শিক্ষা দেয় কিভাবে একজন গুনাহে পরিপূর্ণ মানুষ খাঁটি এবং পবিত্র আল্লাহর সামনে আসতে পারে। আল্লাহ খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে কেউ কোরবানির রক্ত ছাড়া আল্লাহর সামনে আসতে পারে না। এই কোরবানি সেই কোরবানি যে কোরবানি পবিত্র নাজাতদাতার প্রতিচ্ছবি যিনি দুনিয়াতে আসবেন এবং গুনাহগারদের জন্য জীবন দিবেন যেন গুনাহের ঋণ পরিশোধিত হয়। আমাদের আজকের সময়ের কথা মনে রেখে তৌরাতের চতুর্থ অংশে প্রবেশ করি, সুমারি। এই কিতাবে আমরা দেখব বনি ইসরায়েলরা কিভাবে তুর পাহাড়ের সম্মুখে এক বছর বসবাস করেছিল। সেই বছরে আল্লাহ তাদের অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন এবং মুসাকে উৎসাহ দিয়েছিলেন তৌরাতের বেশিরভাগ অংশ লিপিবদ্ধ করতে, যা থেকে আমরা আজকে অধ্যয়ন করছি। যাই হোক, আল্লাহর এই উদ্দেশ্য ছিল না যে বনি ইসরায়েলরা চিরকাল মরুভূমিতে বসবাস করবে। যার কারণে একদিন আল্লাহ তাদের উঠে যাত্রা করতে বলেছিলেন, সেই দেশে যেতে বলেছিলেন যে দেশের ওয়াদা তিনি করেছিলেন, কেনান দেশ। কিতাব আমাদের বলে, যেদিন তারা তুর পাহাড় থেকে আলাদা হয়েছিলেন সেই দিন আল্লাহর গৌরবের যে মেঘ সাক্ষাৎ তাম্বুকে ঢেকে দিয়েছিলেন তা উঠেছিলেন এবং তাদের সামনে সামনে চলছিলেন। মাবুত নিজে তাদের দিকে নির্দেশনা দিয়েছিলেন, দিনের বেলায় মেঘের মতো করে এবং প্রতি রাতে আগুনের থামের মতো করে। এইভাবে বনি ইসরায়েলরা দিনে মেঘ এবং রাতে আগুনের থাম অনুসরণ করছিলেন, যতদিন না পর্যন্ত আল্লাহর ওয়াদাকৃত দেশ কেনানের প্রান্তে এসে উপস্থিত হয়েছিল। আল্লাহর আনুগত্যে এবং শক্তিতে বনি ইসরায়েলরা কেনানের প্রান্তে এসে পৌঁছেছিল, যাকে আজকে প্যালেস্টাইন অথবা ইসরায়েল বলা হয়। যাই হোক, কেনান দেশ অনেক লোক দ্বারা পরিপূর্ণ ছিল। কেনান দেশের লোকেরা সংখ্যায় বহু এবং শক্তিশালী ছিল। তাহলে কিভাবে বনি ইসরায়েলরা তা গ্রাস করতে পারত? সেখানে শুধু একটিমাত্র পথ ছিল, আল্লাহ যদি সেই দেশ তাদের দেয়। আল্লাহর পক্ষে কোনো কিছুই কঠিন না। আল্লাহ ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন, এই কেনান দেশটি আমি তোমার বংশধরদের দেব। আল্লাহ কেনানের লোকদের তাড়িয়ে দিয়ে তা ইব্রাহিমের বংশধর বনি ইসরায়েলদের দেওয়ার পরিকল্পনা করেছিলেন। একটি বিষয় বোঝা প্রয়োজন যে কেনানের লোকেরা গুনাহে পরিপূর্ণ ছিল, তারা জেনার দোষে দোষী ছিল, এমনকি তারা তাদের সন্তানদের মিথ্যা দেবতাদের কাছে কোরবানি করত। আল্লাহ কেনানের লোকদের প্রতি অনেক ধৈর্য ধরেছিলেন, কিন্তু তারা তাদের লজ্জাকর আকাঙ্ক্ষা এবং গুনাহের পথ অনুসরণ করেই চলছিল, যার কারণে আল্লাহ তাদের এই দেশকে বনি ইসরায়েলদের দান করার পরিকল্পনা করেছিলেন। তারপর আমরা তৌরাতের চতুর্থ অধ্যায় দেখি, বনি ইসরায়েলরা যখন কেনানের প্রান্তে পৌঁছেছিলেন তখন কি হয়েছিল। ১৩তম অধ্যায়ে কিতাব বলে,
এরপর মাবুদ মুসাকে বললেন, যে কেনান দেশ আমি বনি ইসরায়েলদের দিতে যাচ্ছি তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আসবার জন্য তুমি ১২ গোষ্ঠীর প্রত্যেকটি থেকে একজন করে নেতা পাঠিয়ে দাও। মাবুদের হুকুম পেয়ে মুসা তাই করলেন। তিনি পারণ মরুভূমি থেকে যাদের পাঠিয়ে দিলেন তারা সকলেই ছিলেন বনি ইসরায়েলদের নেতা। তখন তারা গিয়ে শিন মরুভূমি থেকে শুরু করে হামার দিকে রহব পর্যন্ত দেশটার খোঁজ খবর নিয়ে আসলেন। দেশটার খোঁজ খবর নিয়ে তারা ৪০ দিন পরে ফিরে আসলেন। সেই নেতারা পারণ মরুভূমির কাদেশে মুসা, হারুন এবং সমস্ত বনি ইসরায়েলদের কাছে ফিরে আসলেন। তারা মুসা, হারুন এবং অন্যান্য লোকদের কাছে সব কথা জানালেন এবং সেই দেশের ফল দেখালেন। তারা মুসাকে বললেন, আপনি আমাদের যে দেশে পাঠিয়েছেন আমরা সেখানে গিয়েছিলাম, দেশটাতে সত্যি দুধ, মধু আর কোনো কিছুর অভাব নেই, এই হল সেখানকার ফল, কিন্তু যারা সেখানে বাস করে তাদের গায়ে শক্তি বেশি এবং তাদের শহরগুলোও বেশ বড় বড় আর দেয়াল দিয়ে ঘেরা। অনাকের বংশের লোকদেরকেও আমরা সেখানে দেখেছি, আমালেকীয়রা থাকে নেগেভে, হিত্তীয়, জিবুসীয় ও আমোরীয়রা থাকে পাহাড়ি এলাকায়, আর কেনানিয়ারা থাকে সমুদ্রের কাছে এবং জর্দান নদীর কিনারা ধরে। তখন মুসার সামনে যেসব লোক ছিল কালুত তাদের গোলমাল থামিয়ে বললেন, সেখানে গিয়ে দেশটা আমাদের দখল করে নেওয়া উচিত, আমরা তা নিশ্চয় করতে পারব। কিন্তু যারা তার সঙ্গে গিয়েছিলেন তারা বললেন, ওই লোকদের সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের চেয়ে তাদের গায়ে শক্তি বেশি। তারা যে দেশটার খোঁজখবর নিয়ে এসেছিলেন বনি ইসরায়েলদের কাছে সেই সম্বন্ধে একটা বাজে কথা রটিয়ে দিয়ে বললেন, আমরা যে দেশের খোঁজখবর নিয়ে এসেছি সেই দেশটা তার বাসিন্দাদের গিলে খেয়ে ফেলে, যেসব লোক আমরা সেখানে দেখেছি তারা দেখতে খুব বড়, আমরা সেখানে নেফিলীয়দের দেখেছি, অনাকের বংশের লোকেরা তো জাতে নেফিলীয়, তাদের দেখে আমরা নিজেদের মনে করলাম ঘাসফড়িং আর তারাও আমাদের তাই মনে করল। এই কথা শুনে বনি ইসরায়েলরা সকলে চেঁচামেচি করতে লাগল। তারা সারা রাত ধরে কান্নাকাটি করল। মুসা ও হারুনের বিরুদ্ধে তারা অনেক কথা বলল। তারা সবাই মিলে তাদের বলল, মিশর দেশে বা এই মরুভূমিতে মারা যাওয়াই ছিল আমাদের পক্ষে ভালো। যুদ্ধে মারা যাবার জন্য কেন মাবুদ আমাদের সেই দেশে নিয়ে যাচ্ছেন? তারা আমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কেড়ে নেবে, এর চেয়ে মিশরে ফিরে যাওয়া কি আমাদের ভালো নয়? তারা একে অন্যকে বলল, চলো একজন নেতা ঠিক করে নিয়ে আমরা মিশরেই ফিরে যাই। এই অবস্থা দেখে মুসা ও হারুন বনি ইসরায়েলদের গোটা দলটার সামনেই মাটিতে উবুর হয়ে পড়লেন। যারা সেই দেশের খোঁজখবর নিতে গিয়েছিলেন তাদের মধ্য থেকে তখন নুনের ছেলে ইউসা ও জিফুন্নির ছেলে কালুত তাদের কাপড় ছিঁড়ে বনি ইসরায়েলদের গোটা দলটাকে বললেন, আমরা যে দেশটা দেখতে গিয়েছিলাম সেটা একটা চমৎকার দেশ। মাবুদ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন তবে সেই দেশটায় তিনি আমাদের নিয়ে যাবেন, যেখানে দুধ মধু আর কোনো কিছুর অভাব নেই, আর তিনি সেটা আমাদের দেবেন। তবে তোমরা মাবুদের বিরুদ্ধে বিদ্রোহ করো না, তোমরা সেই দেশের লোকদের ভয় করো না, তাদের গিলে খেতে আমাদের দেরি হবে না, তাদের আর রক্ষার উপায় নেই, তাদের তোমরা ভয় করো না, কারণ মাবুদ আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু দলের সবাই ইউসা ও কালুতকে পাথর ছুঁড়ে হত্যা করবার কথা বলতে লাগল। তখন মিলনতাম্বু থেকে সমস্ত বনি ইসরায়েলদের সামনে মাবুদের মহিমা দেখা দিল। মাবুদ মুসাকে বললেন, আর কতকাল এই লোকগুলো আমাকে তুচ্ছ করে চলবে? তাদের মধ্যে আমি যেসব অলৌকিক চিহ্ন কাজ দেখিয়েছি তারপরেও আর কতকাল তারা আমাকে অবিশ্বাস করবে?
আমরা এখানে বিরতি নেই। আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে বনি ইসরায়েলরা আল্লাহকে তুচ্ছ করেছিল এবং বিদ্রোহ করেছিল? আপনি কি তাদের অবিশ্বাস দেখেছেন? আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে তারা আল্লাহকে দোষ দিয়ে ফিরে যেতে চাইল? হ্যাঁ, সেই দিন বনি ইসরায়েলরা অনেক বড় গুনাহ করেছিল, কারণ তারা বিশ্বাস করেনি যে আল্লাহ তাদের কেনান দেশটি দিবেন। আল্লাহ ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে, ইউসুফকে এবং মুসাকে যে ওয়াদা করেছিলেন তারা তাতে ঈমান আনেনি। তারা অনেকটা তাদের মতো যারা বর্তমানে বলে থাকে, আমরা আল্লাহকে এবং নবীদের উপর ঈমান এনেছি। আসলে তারা আল্লাহকে এবং নবীদের উপর ঈমান আনেননি, কারণ তারা সেই ওয়াদাতে ঈমান আনেননি যা আল্লাহ কিতাবে উল্লেখ করেছেন। অবিশ্বাস করা আল্লাহর সম্মুখে একটি বৃহৎ গুনাহ। অনেক বলে ফেললাম, আসুন এরপর থেকে কাহিনীটি পড়ি।
এরপর মাবুদ মুসা ও হারুনকে বললেন, আর কতকাল এই দুষ্ট জাতি আমার বিরুদ্ধে বকবক করবে? তাদের বকবক করা আমি শুনেছি। মাবুদ মুসা ও হারুনকে বনি ইসরায়েলদের বলতে বললেন, আমার জীবনের কসম দিয়ে বলছি যে আমি মাবুদ তোমাদের যা বলতে শুনেছি তাই আমি তোমাদের প্রতি করব। তোমাদের মধ্যে ২০ বছর বা তারও বেশি বয়সের যাদের আদমশুমারির সময় গোনা হয়েছিল, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বকবক করেছিল, তাদের মৃতদেহ এই মরুভূমিতেই পড়ে থাকবে। বাস করবার জন্য যে দেশ তোমাদের দেব বলে আমি কসম খেয়েছিলাম, একমাত্র জিফুন্নির ছেলে কালুত ও নুনের ছেলে ইউসা ছাড়া আর কেউ সেই দেশে ঢুকতে পারবে না। তোমাদের যে ছেলেমেয়েদের কেড়ে নেওয়া হবে বলে তোমরা বলেছিলে, সেই ছেলেমেয়েদেরই আমি সেই দেশে নিয়ে যাব। এই ছেলেমেয়েরাই সেই দেশ ভোগ করবে যা তোমরা পায়ে ঠেলে দিয়েছ। তোমাদের মৃতদেহ এই মরুভূমিতে পড়ে থাকবে। তোমাদের শেষ লোকটি এই মরুভূমিতে মরে না যাওয়া পর্যন্ত তোমাদের বেঈমানির জন্য তোমাদের ছেলেমেয়েরা ৪০ বছর ধরে এখানে ভেড়া চড়িয়ে বেড়াবে। দেশটা দেখে আসতে যে ৪০ দিন লেগেছিল তার প্রত্যেক দিনের জন্য এক বছর করে মোট ৪০ বছর পর্যন্ত তোমরা তোমাদের অন্যায়ের জন্য কষ্ট ভোগ করবে এবং বুঝবে যে আমি বিরুদ্ধে থাকলে অবস্থাটা কেমন হয়। এই দুষ্ট জাতির লোকেরা যারা আমার বিরুদ্ধে দল পাকিয়েছে তারা সবাই এই মরুভূমিতেই শেষ হয়ে যাবে। আমি মাবুদ এই কথা বলছি। দেশটার খোঁজখবর নিয়ে আসবার জন্য মুসার পাঠিয়ে দেওয়া যে দলটা ফিরে এসে বাজে কথা ছড়িয়ে মুসার বিরুদ্ধে সমস্ত বনি ইসরায়েলদের বকবক করবার উস্কানি দিয়েছিল, অর্থাৎ যে লোকেরা সেই দেশ সম্বন্ধে বাজে কথা ছড়িয়ে দেবার জন্য দায়ী ছিল, তারা সবাই মাবুদের সামনে মহামারীতে মারা গেল। বেঁচে রইলেন কেবল নুনের ছেলে ইউসা এবং জিফুন্নির ছেলে কালুত।
একইভাবে আমরা দেখতে পাই বনি ইসরায়েলরা কিভাবে আল্লাহকে অবিশ্বাস করেছিল, যদিও আল্লাহ তাদেরকে ফেরাউনের দেশ থেকে রক্ষা করে কেনানের প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছিলেন। যারা আল্লাহর কালামে ইমান আনেননি তাদের প্রতি তার কি করা উচিত ছিল? তিনি তাদেরকে শুষ্ক ভূমিতে মরে যাওয়ার জন্য দোষী করেছিলেন। কেন এই প্রজন্মের লোকেরা কেনান দেশে যেতে পারেনি? কারণ তারা আল্লাহর কালামে ইমান আনেনি। বন্ধুগণ, আল্লাহর কালামে ইমান না আনা একটি দুঃখজনক বিষয়। যারা আল্লাহকে অবিশ্বাস করবে তাদের প্রত্যেককে তিনি শাস্তি দিবেন। যারা আল্লাহর কালামকে অস্বীকার করে এবং ভুল অর্থ করে তারা আল্লাহকে মিথ্যাবাদী করে এবং তারা আল্লাহের রাজ্যের অংশ হতে পারে না। ইমান না আনার কারণে কেউ ধ্বংস হোক এটি আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ চান যেন প্রত্যেকে তার প্রতিষ্ঠিত নাজাদের পথে ইমান আনে, কিন্তু প্রত্যেকের এই বিষয়ে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। যারা আল্লাহর কালামে ইমান আনবে না তারা প্রত্যেকে ধ্বংস হবে। আল্লাহর পাকরুহ নবীদের মাধ্যমে কিভাবে সতর্ক করে তা দেখা যাক।
আজ যদি তোমরা তার কথায় কান দাও, তিনি বলছেন, তোমাদের পূর্বপুরুষদের মতো তোমাদের দিল তোমরা কঠিন করো না। তারা মরুভূমির মধ্যে বিদ্রোহ হয়ে আমার পরীক্ষা করেছিল। ভাইয়েরা সাবধান, তোমাদের মধ্যে কারো মন যেন খারাপ ও অমীমানদার না হয়। এই রকম মন জীবন্ত আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।
এরপরে আমরা আল্লাহর ইচ্ছায় দেখব যে কিভাবে তারা আল্লাহর ইচ্ছাতে শুষ্ক ভূমিতে ধ্বংস হয়েছিল, যারা আল্লাহর কালামের ইমান আনেনি। আল্লাহ আপনাদের রহমত দান করুন যেভাবে আপনারা এই কালামে মনোযোগ দিয়েছেন।
ভাইয়েরা সাবধান, তোমাদের মধ্যে কারো মন যেন খারাপ ও অইমানদার না হয়। এইরকম মন জীবন্ত আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়।